ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা, সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবির উদ্দিন। একটি দেরি হলেও সবার জন্যে মেরি ক্রিসমাস, অনেক অনেক বড়দিনের শুভেচ্ছা রইল সবার জন্যে। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা 11টা। আজ অনুষ্ঠানে রয়েছে আমির খসরুর রিপোর্ট।
রাজশাহীর বাগমারায় আহমদিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট বা আইএস।
রিপোর্ট রয়েছে জহুরুল আলমের।
বাংলাদেশের রূপপুরে 2400 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য বাংলাদেশ ও রাশিয়া 1,265 কোটি আমেরিকান ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে।
রিপোর্ট রয়েছে গৌতম গুপ্তের কলকাতা থেকে।
শুক্রবার লাহোরে নরেন্দ্র মোদি আর নওয়াজ শরীফের সাক্ষাৎ কি সত্যি তাৎক্ষণিক সিদ্ধান্তের ফলে নাকি পূর্ব পরিকল্পিত?
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। সিরিয়ার অন্যতম একটি শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠীর নেতা দামেস্কের কাছে এক বিমান হামলায় নিহত হয়েছেন। শুক্রবার এই বিমান অভিযানের দায় সিরিয়ার সেনাবাহিনী স্বীকার করে। এতে আর্মি অফ ইসলাম গোষ্ঠীর প্রতিষ্ঠাতা জাহরান আলাউস এবং ওই গোষ্ঠীর বেশ কিছু নেতা নিহত হন। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে যে বিমান অভিযানটি সিরিয়ার রাজধানীর কাছে ওতায়ায় আর্মি অফ ইসলামের সদর দপ্তরে আঘাত হানে। এতে আলাউস সহ বেশ অনেক নেতাই নিহত হন যারা কিনা সেখানে একটি বৈঠক করছিলেন। আজই দি আর্মি অফ ইসলাম আলাউসের জায়গায় এসাম আল বোয়াজানি, যিনি আবু হাম্মাম নামেও পরিচিত, তাকে নিয়োগ করে। আলাউসের মৃত্যু ওই সশস্ত্র বিরোধী দলের ওপর প্রচণ্ড আঘাত এনেছে এবং এর ফলে 2016 সালের গোড়ার দিকে শান্তি আলোচনার আগে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অবস্থান আরও খানিকটা মজবুত হলো। এই বিমান অভিযানের দিন কয়েক আগেই সিরিয়ায় শান্তি আলোচনাকে সমর্থন জানিয়ে জাতিসংঘ একটি প্রস্তাব অনুমোদন করে। ইরাকি সেনাবাহিনীর মুখপাত্র বলছেন ইরাকি সৈন্যরা রামাদির কেন্দ্রস্থলের আরও গভীরে প্রবেশ করেছে। সেখানে সৈন্যরা গত এক সপ্তাহ ধরে কথিত ইসলামিক স্টেটের জঙ্গিদের হাত থেকে একটি সরকারি স্থাপনা উদ্ধারের জন্য লড়াই করে যাচ্ছে। 7 মাস আগে তারা আইএস জঙ্গিদের হাতে শহরটি হারিয়েছিল। ওই স্থাপনাটি পুনরুদ্ধার করলে রামাদিতে এক ধরনের ভারসাম্য আসবে, সেনাবাহিনী আবারও ওই গুরুত্বপূর্ণ শহর আনবার প্রদেশের রাজধানীর নিয়ন্ত্রণ পাবে। তবে ওই স্থাপনার আশপাশের এলাকায় ভূমি মাইন পোতা আছে। মুখপাত্রটি আজ বলেন যে সৈন্যরা বিমান হামলা চালিয়ে কিছু বিস্ফোরক বিনষ্ট করেছে এবং এতে তারা আরও ভূমি পুনর্দখল করতে পেরেছে। তিনি বলেন যে তারা এখন ওই সরকারি স্থাপনায় 100 মিটারের মধ্যে পৌঁছে গেছে। তবে ঠিক কবে নাগাদ শহরের কেন্দ্রস্থল থেকে জঙ্গিদের সম্পূর্ণ উৎখাত করা সম্ভব হবে সেরকম কোনো সময়সীমা দিতে তিনি অস্বীকৃতি জানান। ওই জায়গায় শতাধিক উগ্রবাদী এখনও অবস্থান করছে। শুক্রবার বাংলাদেশে রাজশাহীর বাগমারায় আহমদিয়া মসজিদে সন্ত্রাসী বোমা হামলায় দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট বা আইএস গোষ্ঠী। জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু।
ইসলামিক স্টেট বা আইএস শুক্রবার রাজশাহীর বাগমারায় আহমদিয়া সম্প্রদায়ের মসজিদে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে। বাইট ইন্টেলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে আইএস এর টুইটার এবং টেলিগ্রাম বার্তায় দেওয়া তথ্যের বরাত দিয়ে জানায় আইএস দাবি করেছে আত্মঘাতী বোমা হামলাকারীর নাম আবু আল ফিদা আল বাঙালি। এতে দাবি করা হয় ওই আত্মঘাতী হামলায় হতাহতের সংখ্যা অসংখ্য। শনিবার রাজশাহী মেডিকেল কলেজের ময়নাতদন্তে বলা হয় অজ্ঞাত পরিচয়ে নিহত ব্যক্তি বোমা বহন করছিল। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আহমদিয়া মসজিদে বোমা হামলা সহ যত সব ঘটনা এ পর্যন্ত ঘটেছে তার কারণ বাংলাদেশকে অস্থিতিশীল করতে আন্তর্জাতিক চক্রান্ত।
শুধু আমাদের দেশীয় নয়, আন্তর্জাতিক সহযোগিতা, আন্তর্জাতিক একটা চক্রান্ত এখানে চলছে।
এদিকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা সম্পত্তি থাকলে তা জব্দ করা এবং অর্থদাতাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে যে চুক্তি সম্পাদিত হয়েছে তাই নিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
রাজধানী ঢাকা এক অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুল ইসলাম এবং রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক সংস্থা রোসাটমের অধীন নির্মাতা প্রতিষ্ঠান এএসপির ভাইস প্রেসিডেন্ট মিস্টার সুভাষ কিম নিজ নিজ দেশের পক্ষে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের অর্থের এই চুক্তিটি স্বাক্ষর করেন। এই চুক্তির অর্থের পরিমাণ বাংলাদেশি টাকায় 1,00,000,000,000 টাকার উপর, যা কিনা চলতি অর্থবছরের উন্নয়ন বাজেটের চেয়েও বেশি। চুক্তির আওতায় রাশিয়া মোট অর্থের 90% বা $1,200,000,000,000 সহজ শর্তে ঋণ হিসাবে দেবে। এছাড়াও প্রকল্পটি শেষ হলে তার জন্য যে জ্বালানি লাগবে রাশিয়া তা সরবরাহ করবে এবং ব্যবহৃত জ্বালানি সে দেশে ফেরত নিয়ে যাবে। এই শর্ত অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 1,200 মেগাওয়াট শক্তি সম্পন্ন দুটি ইউনিটের প্রথমটি 2024 সালে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে এবং দ্বিতীয়টি হস্তান্তর করবে 2025 সালে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শুক্রবার লাহোরে নরেন্দ্র মোদি এবং নওয়াজ শরীফের মধ্যে সাক্ষাৎ কি সত্যি তাৎক্ষণিক সিদ্ধান্তেরই ফল নাকি পূর্বপরিকল্পিত ছিল এই সাক্ষাৎ? এই জিজ্ঞাসাকে কেন্দ্র করেই রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের প্রতিবেদক গৌতম গুপ্ত।
সত্যি কি তাৎক্ষণিক সিদ্ধান্তের পর শুক্রবার কাবুল থেকে ফেরবার পথে লাহোরে নেমে প্রধানমন্ত্রী মোদি দেখা করে এলেন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে? দুই দেশেরই সরকারি ভাষ্য, এটা নেহাতি আকস্মিক। আবার অন্য মত হলো, এইভাবে খামখেয়ালের বসে অন্তত ভারত পাকিস্তানের প্রধানমন্ত্রীদের সাক্ষাৎ হয় না, তাহলে লুকোচুরিই বা কেন? তার ব্যাখ্যা, বিজেপি ও আরএসএস এর মধ্যেই অনেকেই পাকিস্তানের সঙ্গে আলোচনার বিপক্ষে। আগে থেকে জানাজানি হলে এদের পাল্টা চাপ আসত, সেটা এড়ানোর জন্যই এই লুকোচুরি। সেই জন্যই একটা আকস্মিক সিদ্ধান্তের মোড়ক দেয়া হলো। বাস্তবে পর্দার আড়লে একটা প্রস্তুতি পর্ব রয়েছে। আবার আকস্মিকতার তত্ত্বের সমর্থনেও বেশ কিছু প্রমাণ রয়েছে, কিন্তু সার কথা হলো দুই প্রতিবেশীর আলোচনায় বসুক, দুদেশের সম্পর্কে স্বাভাবিকত্ব আসুক, এটাই তো সাধারণ মানুষের প্রত্যাশা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এ বিষয়ের উপরই সংক্ষিপ্ত একটি বিশ্লেষণ রিপোর্ট রয়েছে বিশ্ব সংবাদের পরপরই।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ইসরায়েলি পুলিশ বলছে যে জেরুজালেমে একজন ফিলিস্তিনি তাদের ছুরিকাঘাত করার চেষ্টা করার সময় তারা তাকে গুলি করে হত্যা করেছে। পুলিশের একজন মুখপাত্রী বলেন যে জেরুজালেমের পুরনো শহরে পুলিশ কর্মকর্তারা একজন লোকের দিকে এগিয়ে যায় যে লোকটি তারা মনে করে সন্দেহজনক আচরণ করছিল। তিনি বলেন লোকটি ছুরি বের করে এবং একজন পুলিশকে ছুরি দিয়ে আঘাত করারও চেষ্টা করে, সেই সময় তারা গুলি করে তাকে হত্যা করে। শুক্রবার ইসরায়েলি সৈন্যরা একজন ফিলিস্তিনি মহিলাকেও গুলি করে হত্যা করেছিল। তারা বলছে যে ওই মহিলা অধিকৃত পশ্চিম তীরের সিলভাত গ্রামে একটি গাড়ি নিয়ে তাদের চাপা দেওয়ার চেষ্টা করছিল। আর ওদিকে গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রক বলছে যে সীমান্তের বেড়ার কাছে ইসরায়েলি বাহিনীর সঙ্গে দ্বন্দ্বে শুক্রবার 22 বছর বয়সী এক তরুণ গুলিতে নিহত হয়। চীন এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে যে তারা একজন ফরাসি রিপোর্টারের সাংবাদিক হিসেবে স্বীকৃতি নবায়ন করছে না। তার মানে হচ্ছে তাকে এবছর শেষ হবার আগেই সে দেশ ছাড়তে হবে। বেইজিং সরকার অভিযোগ করছে যে এই ফরাসি সাংবাদিক উরজুলা গর্জিয়ার সন্ত্রাসবাদকে সমর্থন করছিলেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে সাপ্তাহিক লা আবাস পত্রিকার বেইজিং সংবাদদাতা চীনে কাজ করার উপযুক্ত নন। মন্ত্রকটি বলে যে চীন কখনই সন্ত্রাসবাদে বিনিময়ে স্বাধীনতা সমর্থন করে না। চীন দাবি করেছিল যে তিনি চীনে থাকতে চাইলে যেন তার একটি সংবাদ প্রত্যাহার করে নেন। গাউথিয়ার সম্প্রতি এরকম সংবাদ পাঠিয়েছিলেন যে সম্প্রতি প্যারিসে সন্ত্রাসী হামলার অজুহাতে বেইজিং সরকার উইঘরের মুসলমানদের উপর দমন অভিযানকে যৌক্তিকতা দিচ্ছে। ওদিকে দি ওয়াশিংটন পোস্টের সংবাদদাতা জেসন রেজওয়ান, যিনি 500 দিনেরও বেশি সময় ধরে ইরানে কারারুদ্ধ রয়েছেন, তার স্ত্রী এবং মাকে গতকাল বড়দিন উৎসবের দিনে তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়। তারা বেশ কিছুক্ষণ তার সঙ্গে সময় কাটান। রেজায়ানের মা বলেন যে এভিন কারাগারে যাওয়ার অনুমতি আদালত অনুমোদন করার আগে এজন্য বহুবার চেষ্টা চালানো হয়েছিল। ইরান গত মাসে ঘোষণা করে যে রেজিয়ানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি এবং অন্যান্য অভিযোগে তাকে অপ্রকাশিত মেয়াদের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই বিচার কিংবা শাস্তির ব্যাপারে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। মিয়ানমারের উত্তরাঞ্চলে মূল্যবান পাথরের খনি অঞ্চলে এক ভূমিধসে বহু লোক নিখোঁজ রয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে তারা হয়তো মারা গেছে। গত মাসে একই ধরনের দুর্যোগে সেখানে কমপক্ষে 100 খানেক লোক প্রাণ হারায়। উদ্ধারকর্মীরা মিয়ানমারের ওই খনি এলাকার কেন্দ্রবিন্দু হাপকান্ত কাচিন রাজ্যে শুক্রবারের ভূমিধসের পর মরদেহের সন্ধান চালাচ্ছেন। কর্মকর্তারা বলছেন ঠিক কতজন মারা গেছেন কিংবা আহত হয়েছেন সে ব্যাপারে তাঁদের কাছে তথ্য নেই। কাচিন রাজ্যটি মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুন থেকে 950 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। সেখানেই বিশ্বের সবচেয়ে ভালো মানের পাথর পাওয়া যায়। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার এ বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। অনেকটা হঠাৎ করেই লাহোরে বৈঠক হলো ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নওয়াজ শরীফের মধ্যে। আঞ্চলিক সহযোগিতার সম্পর্ক শক্তিশালী করা এবং সন্ত্রাস নির্মূলে জোট গঠন সহ ভারত পাকিস্তানের মধ্যেকার নানান বিষয়ে জটিলতা নিরসনের সূচনা হতে পারে দুই প্রধানমন্ত্রীর এই বৈঠক, এমনটি আশা করছেন অনেকেই। মাইকেল ব্রাউনের প্রতিবেদন থেকে তথ্য নিয়ে এ বিষয়ে শুনুন সালিম হোসেনের রিপোর্ট।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূর্ব ঘোষণা অনুযায়ী পাকিস্তান সফরে গিয়ে সাক্ষাৎ করলেন দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে। প্রায় এক দশকেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর আকস্মিকভাবে পাকিস্তান সফর। লাহোরে পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে বিরল বৈঠকের পর শনিবার ভারতে ফিরে গেলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই প্রধানমন্ত্রীর বৈঠক সম্পর্কে বললেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আইজাজ চৌধুরী।
जो फैसले हुए उनमें ये तय हुआ कि दोनों मुल्कों के दरमियान रवाबित को मजीद आगे बढ़ाया जाएगा।
বৈঠকে যেসব বিষয়ে সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে রয়েছে দুদেশের মধ্যেকার বন্ধন সুদৃঢ় করা, মানুষে মানুষের সম্পর্ক শক্তিশালী করা, যাতে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পরিবেশ সৃষ্টি করা যায়। ভারত পাকিস্তানের মধ্যেকার সম্পর্কের উন্নয়নই হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রধান চাওয়া, কারণ পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ ওই দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এই ভয় কাজ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে। ওই অঞ্চলে সন্ত্রাস দমনে পাকিস্তানের সহায়তা চেয়েছেন নরেন্দ্র মোদী। পাকিস্তানে যাওয়ার আগে তিনি আফগানিস্তানের নেতৃবৃন্দের কাছে একই রকম অনুরোধ জানিয়েছিলেন। আমরা জানি আফগানিস্তানের সফলতার জন্য তার প্রত্যেক প্রতিবেশীর পক্ষ থেকে সহযোগিতা এবং সমর্থন প্রয়োজন, এবং ভারত, পাকিস্তান, ইরান ও এই অঞ্চলের অন্যান্য সকলেই বিশ্বাস এবং সহযোগিতার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে সকলের স্বার্থে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। ভয়েস অফ আমেরিকার উর্দু বিভাগের সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সরতাজ আজিজ নরেন্দ্র মোদীর পাকিস্তান সফরকে ইতিবাচক উল্লেখ করে বলেন, এটি প্যারিসে দুই নেতার বৈঠকের ধারাবাহিকতা। তিনি বলেন, জানুয়ারিতে দুদেশের পররাষ্ট্র সচিবদের বৈঠক হবে বলে দুই প্রধানমন্ত্রী একমত হয়েছেন। সেই বৈঠকে নানা বিষয়ে দুদেশের মধ্যেকার উদ্বেগ দূর হবে, আমি আশা করি সমস্যা সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে। ওই অঞ্চলের সন্ত্রাস নির্মূলে জোট গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে প্রয়াস চালাতে পাকিস্তান এবং আফগানিস্তানে নরেন্দ্র মোদীর সূক্ষ্ম কূটনীতির ভবিষ্যৎ কি তা এখনও পরিষ্কার নয়।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
বছর শেষে রুশ পররাষ্ট্রনীতি এবং প্রেসিডেন্ট পুতিনের যুদ্ধনীতি বিশ্বের প্রধান আলোচিত বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। শুনুন ড্যানিয়েল শেরফের সালতামামি রিপোর্ট, বঙ্গানুবাদ শোনাচ্ছেন ইজাজ হোসেন।
সিরিয়ায় রুশ বিমান হামলা, সন্ত্রাসবাদ, শরণার্থী সমস্যা এবং দামেস্কের সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনার পথে এখন বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মস্কো কার্নেগি সেন্টারের কর্মকর্তা আলেকজান্ডার বিউনো বলেন তাঁর কথায়, রাশিয়া এবছরের শুরুতে একান্ত নিজেদের সৃষ্ট সংকটের নিরসন যা একান্ত অপরিহার্য, তাছাড়া বিশ্বের কোনো ইস্যুতে কোনো ধরনের ভূমিকা রাখেনি। তবে বছরের শেষভাগে রাশিয়ার সেই ভূমিকা ভিন্নতর হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া জানায় যে সেপ্টেম্বরের মাসের শেষ থেকে সিরিয়ায় সন্ত্রাসীদের লক্ষ্য করে তারা বিমান হামলা শুরু করে। তবে তাদের বিরুদ্ধে তাদের মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধিতাকারী মধ্যপন্থী বিদ্রোহীদের উপর মূলত হামলার অভিযোগ আনা হয়েছে। লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানিয়েছে যে তাদের বিমান হামলায় শত শত সাধারণ লোক জীবন দিয়েছেন এবং মানবিক সাহায্য তৎপরতা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। রাশিয়া কর্তৃক ক্রাইমিয়া দখল এবং পূর্বাঞ্চলীয় ইউক্রেনে বিদ্রোহীদের অব্যাহত সামরিক সহায়তা প্রদানসহ অন্যান্য উদ্বেগ সত্ত্বেও যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি রাশিয়ায় তার দ্বিতীয় সফরে প্রেসিডেন্ট পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভের সঙ্গে আলোচনায় মিলিত হন। সাক্ষাতের পর সংবাদ সম্মেলনে মিস্টার ক্যারি বলেন, এ ব্যাপারে কোনো প্রশ্ন বা সন্দেহ থাকতে পারে না। যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়া ঘনিষ্ঠভাবে কাজ করে তখন এই দুটি দেশের জন্য শুধু নয়, গোটা বিশ্ব সমাজের জন্য তা কল্যাণ বয়ে আনবে। সিরিয়ায় রুশ বিমান হামলা অব্যাহত থাকলেও সিরিয়ার জন্য ক্রেমলিনের সহায়তাকে মস্কোতে বিজয় বলে ধরা হয়। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি থাকলেও ইউক্রেনে রুশ যুদ্ধনীতির কারণে যে কূটনৈতিক বিচ্ছিন্নতা, জনগণ ভাবেন যে সেই বিচ্ছিন্নতার অবসান ঘটেছে। তবে ইউরোপীয় ইউনিয়ন সেই নিষেধাজ্ঞাকে আরও সম্প্রসারিত করবে বলে জানিয়েছে। মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসের রাজনীতি বিষয়ে বৈজ্ঞানিক ভিক্টর মিজিন বলেন, রাজনৈতিক এবং সামরিক মহলে এমন ধারণা হয়েছে রুশ ধ্যান ধারণা প্রয়োগের ক্ষেত্রে পশ্চিমী বিশ্বের উপর রাশিয়ার প্রাধান্য তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ গত মাসে মস্কো সফর করেন। তিনি সন্ত্রাস বিরোধী সহযোগিতা এবং সিরিয়ায় বিমান হামলার ক্ষেত্রে কতিপয় সমন্বিত উদ্বেগের ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেন। রাশিয়ার তরফে মিঙ্কস চুক্তির সামান্যতম অগ্রগতি না হওয়া সত্ত্বেও ইতালি সরকার ইউক্রেন প্রশ্নে রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা বিলম্বিত করেছে। বৈজ্ঞানিক মেজিন বলেন, তাঁর কথায় শুধুমাত্র ইউরোপীয় পার্টনারদের বেলায় নয়, যুক্তরাষ্ট্র এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তাদের ধারণা রাশিয়া এতটা বন্ধু বৎসল না হলেও রাশিয়ার সঙ্গে এখন বোঝাপড়ার সময় এসেছে। যুক্তরাষ্ট্র পরিচালিত জোট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ডাক থেকে সরে দাঁড়িয়েছে, কারণ মস্কো সে ধরনের ডাকের বিরোধিতা করে। মস্কোর দাবি যে সিরিয়ার জনগণই তা নির্ধারণ করবেন। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি বলেন, যুক্তরাষ্ট্র ও তার অংশীদাররা সিরিয়ায় তথাকথিত সরকার পরিবর্তনের কথা আর বলছেন না। তিনি বলেন, তাঁর কথায় আমরা যা বলেছি তা হচ্ছে আমরা বিশ্বাস করি না যে প্রেসিডেন্ট আসাদ ভবিষ্যৎ সিরিয়ার নেতৃত্ব দেবার ক্ষমতা রাখেন। তবে আমরা এটা বিশ্বাস করি যে কাউকে একজন স্বৈরাচার অথবা সন্ত্রাসীদের দুঃশাসন কোনো একটি মেনে নিতে জোর করা ঠিক হবে না। এর একটি বিকল্প পরিস্থিতি সৃষ্টি করাই হবে আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। সিরিয়ায় সামরিক অভিযানের জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চরম মূল্য দিতে হয়েছে। মস্কো কার্নেগি সেন্টারের কর্মকর্তা আলেকজান্ডার বিনোভ বলেন, সিরিয়ায় সামরিক অভিযানের ফলে বিশ্বের সর্বত্র এমনকি খোদ রাশিয়াতেও রুশ নাগরিকদের বিরুদ্ধে হামলার ঝুঁকি বেড়েছে। রুশ কর্তৃপক্ষ মনে করেন যে হাজার হাজার রুশ নাগরিক যারা আইজেলদের হয়ে লড়ছেন তারা বিদেশে ফিরে সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত হতে পারেন। নভেম্বর মাসের শেষের দিকে সিরিয়া সীমান্তে তুরস্ক কর্তৃক রাশিয়ার জঙ্গি বিমান গুলি করে ভূপাতিত করায় দুটি দেশের সম্পর্ক নিচু স্তরে গিয়ে পৌঁছায়, যার কারণে বৃহত্তর সংঘাতের ঝুঁকি দেখা দিয়েছে। তুরস্ক নেটো সদস্যভুক্ত একটি দেশ। রাশিয়া দাবি করেছে পশ্চিমের সামরিক জোট তাদের প্রতি সহায়তা বৃদ্ধি করেছে, তুরস্ক সরকার যে দাবি নাকচ করে দিয়েছে। রুশ জঙ্গি বিমান ভূপাতিত করার প্রতিশোধ নিতে রাশিয়া তুরস্কের সঙ্গে সামরিক যোগাযোগ বিচ্ছিন্ন করেছে, বড় বড় প্রকল্প বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে এবং তুরস্কের দ্রব্যাদির উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তুরস্কের সঙ্গে ভিসামুক্ত সফর বাতিল করে দেওয়া হয়েছে। রাশিয়ার অভ্যন্তরে জনজীবন ক্ষয়িষ্ণু অর্থনীতির কারণে দুর্বিষহ হয়ে উঠেছে। মিস্টার বুনভ বলেন, তার কথায় অর্থনীতি পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়নি, তবে তা অত্যন্ত ভঙ্গুর। মিস্টার বুনভ মনে করেন যে অর্থনীতির এই দুরাবস্থা অব্যাহত থাকলে পুতিনের জনপ্রিয়তা কমে যাবে, যদিও এখন তার জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে। সমীক্ষকদের ধারণা গত বছর সোচিতে শীতকালীন অলিম্পিক্সের আয়োজন, ক্রাইমিয়া কক্ষিগত করা এবং ইউক্রেন ও সিরিয়ায় রুশ সামরিক অভিযানকে রাশিয়ায় বড় ধরনের রাজনৈতিক সফলতা বলে ভাবা হয়, যা জাতীয়তাবাদী অনুভূতিকে উদ্দীপ্ত করে জনপ্রিয়তা বৃদ্ধিতে সহায়ক হয়।
এই মাত্র গতকালই 25 ডিসেম্বর, ক্রিসমাস বড়দিন হয়ে গেল। অনেকের কাছেই বড়দিনের এই সময়টা আনন্দঘন উৎসব উদযাপনের সময়, আবার অনেকের কাছে এটা বিশেষ তাৎপর্য বহন করে না, তারা এ খুব একটা প্রয়োজন আছে বলে মনেও করেন না। বিজ্ঞানীরা মানুষের মস্তিষ্ক গবেষণা করে দেখতে পেয়েছেন যে কিভাবে মানুষের মধ্যে আনন্দ অথবা বিরক্তির উদ্রেক ঘটতে দেখা যায়। আজকের বিজ্ঞান পর্বে জেসিকা বার্মানের রিপোর্ট, বঙ্গানুবাদ শোনাচ্ছেন সাবরিনা চৌধুরী।
ডেনমার্কের গবেষকরা বড়দিনের এই জাঁকজমকপূর্ণ আয়োজনে যে আনন্দ অনুভূত হয় তা মস্তিষ্কের কোন অংশে কীভাবে প্রভাব ফেলে তা গবেষণা করেছেন। তাদের গবেষণায় দুটি দল অন্তর্ভুক্ত ছিল। প্রথম দলটিতে ছিল যারা বড়দিন উদযাপন করে এবং বেশ আগ্রহ উদ্দীপনা রয়েছে এ বিষয়ে। এই দলটির নাম দেওয়া হয়েছে ক্রিসমাস স্পিরিট। দ্বিতীয় দলটিতে ছিল যারা ঐতিহ্যগতভাবে বড়দিন উদযাপন করে না। এই দলে ছিল পাকিস্তানি, ইরানি, ভারতীয় এবং তুর্কি বংশোদ্ভূত মানুষ। গবেষণায় অংশগ্রহণকারীদেরকে এমআরআই এর মাধ্যমে মস্তিষ্ক স্ক্যান করা হয়েছে। তাদেরকে বড়দিন এবং নতুন বছর উদযাপনের বিভিন্ন ছবি দেখানো হয়েছে এবং সেই সাথে প্রাত্যহিক দিনের সাধারণ কিছু ছবিও দেখানো হয়েছে। প্রথম দলটি অর্থাৎ ক্রিসমাস স্পিরিট দলটি যখন বড়দিন উদযাপনের ছবিগুলো দেখছিল তখন তাদের মস্তিষ্কের পাঁচটি অংশের কার্যক্রম বেশি হচ্ছিল। মস্তিষ্কের ওই এলাকাগুলো আধ্যাত্মিক, আবেগ এবং অন্য মানুষের সাথে আবেগ ভাগাভাগি করে নেওয়ার বিষয়গুলো নিয়ন্ত্রণ করে। ছবিগুলো দেখার সময় তাদের মুখভঙ্গি এই ধারণা দেয় যে তারা সে সময়টাতে তাদের প্রিয় মানুষদের সাথে বড়দিনের ভোজ খাবার সুখানুভূতি রোমন্থন করছিল। তবে এই অভিজ্ঞতা দ্বিতীয় দলটির বেলায় ঘটেনি। কোপেনহাগেন বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে চিকিৎসাবিদ্যা বিষয়ক চিকিৎসাবিদ্যাবিদ ব্রায়ান হাডাক বললেন,
Christmas and decorations around you and the scenery you're looking at, there definitely is something that happens. We're able to catch it on scanner.
তিনি বললেন, যখন কেউ বড়দিন এবং এই উপলক্ষে চারপাশে সাজসজ্জা দেখে খুশি হয় তখন তার মস্তিষ্কের কিছু কিছু অংশ সক্রিয় হয়ে ওঠে। মস্তিষ্কের সেই সব অংশের এই কাজগুলোর জন্যই সে সময়টাতে বড়দিনের আমেজ অনুভূত হয়। তিনি আরও বললেন,
Now that we've seen where it is in the brain, what can we say? Can we say that some people are missing something? Can we say that some people have extra something? Can we say that this is the festive center?
তিনি বললেন, যেহেতু এখন আমরা জানি মস্তিষ্কের কোন অংশ সক্রিয় হবার কারণে এই আবেগ অনুভূত হয়, তাহলে কি আমরা বলতে পারি যে কারো কারো ক্ষেত্রে তা সক্রিয় হয় এবং কারো কারো ক্ষেত্রে তা হয় না? অথবা বলা যায় যে সেই অংশগুলো হল উৎসবের আমেজ অনুভব করার উৎস, অথবা শুধুমাত্র বড়দিনের সময়টাতেই এই অনুভূতি হয়। এমন অনেক প্রশ্ন আছে যার আসলেই কোনো উত্তর নেই। তবে হাডাকের মতে এই মুহূর্তে এ গবেষণার ফলাফলে শুধুমাত্র বড়দিন ছাড়া অন্যান্য উৎসবেও মস্তিষ্কের এই প্রভাব পরিলক্ষিত হয় কি না তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
Welcome to English in a minute.
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
সাইফ আল আদেল একজন পলাতক এবং আল কায়দা সন্ত্রাসী সংগঠনের একজন শীর্ষ পর্যায়ের সদস্য। এই পলাতককে তানজানিয়ার দারেসসালাম এবং কেনিয়ার নাইরোবিতে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস সমূহে 1998 সালের বোমা হামলার জন্য খোঁজা হচ্ছে। সাইফ আল আদেল মিশরের একজন নাগরিক। তার চোখ এবং চুলের রং কালো। অনুমান করা হচ্ছে যে সে ইজিপশিয়ান ইসলামিক জিহাদের সঙ্গেও সম্পৃক্ত। সে ইব্রাহিম আল মাদানি এবং মোহাম্মদ ইব্রাহিম মাকাউই নামগুলিও ব্যবহার করে থাকে। যুক্তরাষ্ট্র দূতাবাসের সেসব হামলায় শত শত লোক নিহত এবং হাজার হাজার লোক আহত হয়েছিলেন, যার অধিকাংশই কেনিয়া এবং তানজানিয়ার জনগণ। সেসব বোমা হামলায় 12 জন আমেরিকান নাগরিক নিহত হন। এসব হামলা এবং অন্যান্য সন্ত্রাসী তৎপরতার জন্য আল আদেলকে হত্যা, ষড়যন্ত্র, যুক্তরাষ্ট্র সরকারের সম্পদ ধ্বংস এবং অন্যান্য অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। দ্য রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম আল আদেলের গ্রেফতার এবং বিচার সম্পর্কিত তথ্যের জন্য $50,00,000 পুরস্কারের প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্র সরকার এই মর্মে নিশ্চয়তা প্রদান করছে যে সকলের নির্ভরযোগ্য তথ্য তদন্ত করে দেখা হবে এবং তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। তথ্যটি সঠিক প্রমাণিত হলে যুক্তরাষ্ট্র সরকার তথ্য প্রদানকারীদের অন্যত্র স্থানান্তর করে তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে। আপনার কাছে এই ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তার নিকটস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের আঞ্চলিক নিরাপত্তা অফিসে জানাতে পারেন। টিপ লাইনে www.rewardsforjustice.net অথবা ইমেইলে rfj@state.gov এই ঠিকানায় তথ্যাদি জানাতে পারেন।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। সময় এখন সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনার, শোনাচ্ছেন আনিস আহমেদ।
সিরিয়ার অন্যতম একটি শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠীর নেতা দামেস্কের কাছে এক বিমান হামলায় নিহত হয়েছেন। শুক্রবার এই বিমান অভিযানের দায় সিরিয়ার সেনাবাহিনী স্বীকার করে। এতে আর্মি অফ ইসলাম গোষ্ঠীর প্রতিষ্ঠাতা জাহরান আলাউস এবং ওই গোষ্ঠীর বেশ কিছু নেতা নিহত হন। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে যে বিমান অভিযানটি সিরিয়ার রাজধানীর কাছে ওতায়ায় আর্মি অফ ইসলামের সদর দপ্তরে আঘাত হানে। এতে আলাউস সহ বেশ অনেক নেতাই নিহত হন যারা কিনা সেখানে একটি বৈঠক করছিলেন। আজই দি আর্মি অফ ইসলাম আলাউসের জায়গায় এসাম আল বোয়াজানি, যিনি আবু হাম্মাম নামেও পরিচিত, তাকে নিয়োগ করে। ইরাকি সেনাবাহিনীর মুখপাত্র বলছেন ইরাকি সৈন্যরা রামাদির কেন্দ্রস্থলের আরও গভীরে প্রবেশ করেছে। সেখানে সৈন্যরা গত এক সপ্তাহ ধরে কথিত ইসলামিক স্টেটের জঙ্গিদের হাত থেকে একটি সরকারি স্থাপনা উদ্ধারের জন্য লড়াই করে যাচ্ছে। ওই স্থাপনাটি পুনরুদ্ধার করলে রামাদিতে এক ধরনের ভারসাম্য আসবে। সেনাবাহিনী আবারও ওই গুরুত্বপূর্ণ শহর আনবার প্রদেশের রাজধানীর নিয়ন্ত্রণ পাবে। তবে ওই স্থাপনার আশপাশের এলাকায় ভূমি মাইন পোতা রয়েছে। মুখপাত্রটি আজ বলেন যে ওই সৈন্যরা বিমান হামলা চালিয়ে কিছু বিস্ফোরক বিনষ্ট করেছে এবং এতে তারা আরও ভূমি পুনর্দখল করতে পেরেছে। তিনি বলেন যে তারা এখন ওই সরকারি স্থাপনার 100 মিটারের মধ্যে পৌঁছে গেছে। তবে ঠিক কবে নাগাদ শহরের কেন্দ্রস্থল থেকে জঙ্গিদের উৎখাত করা সম্ভব হবে সেরকম কোনো সময়সীমা দিতে তিনি অস্বীকৃতি জানান। ইসরায়েলি পুলিশ বলছে যে জেরুজালেমে একজন ফিলিস্তিনি তাদের ছুরিকাঘাত করার চেষ্টা করার সময় তারা তাকে গুলি করে হত্যা করেছে। পুলিশের একজন মুখপাত্রী বলেন যে জেরুজালেমের পুরনো শহরে পুলিশ কর্মকর্তারা একজন লোকের দিকে এগিয়ে যায় যে লোকটি তারা মনে করে সন্দেহজনক আচরণ করছিল। তিনি বলেন লোকটি ছুরি বের করে এবং একজন পুলিশকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে। সেই সময় তারা গুলি করে তাকে হত্যা করে। শুক্রবার ইসরায়েলি সৈন্যরা একজন ফিলিস্তিনি মহিলাকেও গুলি করে হত্যা করে। তারা বলছে যে ওই মহিলা অধিকৃত পশ্চিম তীরের সিলওয়াদ গ্রামের একটি গাড়ি দিয়ে তাদের চাপ দেওয়ার চেষ্টা করছিল। চীন এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে যে তারা একজন ফরাসি রিপোর্টারের সাংবাদিক হিসেবে স্বীকৃতি নবায়ন করছে না। তার মানে হচ্ছে তাকে এবছর শেষ হবার আগেই সে দেশ ছাড়তে হবে। বেজিং সরকার অভিযোগ করছে যে এই ফরাসি সাংবাদিক উরসুলা গথিয়ার সন্ত্রাসবাদকে সমর্থন করছিলেন। গথিয়ার সম্প্রতি যে এরকম সংবাদ পাঠিয়েছিলেন যে প্যারিসে সন্ত্রাসী হামলার অজুহাতে বেজিং সরকার উইঘরের মুসলমানদের উপর দমন অভিযানকে যৌক্তিকতা দিচ্ছে। দি ওয়াশিংটন পোস্টের সংবাদদাতা জেসন রেজায়ান, যিনি 500 দিনেরও বেশি সময় ধরে ইরানে কারারুদ্ধ রয়েছেন, তার স্ত্রী এবং মাকে গতকাল বড়দিন উৎসবের দিনে তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়। তারা বেশ কিছুক্ষণ তার সঙ্গে সময় কাটান। রেজায়ানের মা বলেন যে এভিন কারাগারে যাওয়ার অনুমতি আদালত অনুমোদন করার আগে এই জন্য বহুবার তাদের চেষ্টা চালানো হয়েছে।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এ অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন সেলিম হুসেন, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন মার্টিন কুরসিয়াস। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবির উদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই, আর একবার মেরি ক্রিসমাস সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা বড়দিনের।
দিস প্রোগ্রাম হ্যাজ কাম টু ইউ ফ্রম দ্য ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।